সন্ধ্যা, আজ সোমবার 28 নভেম্বর 2016, এখন ক্যানবেরাতে সময় রাত 8টা। শুরু হচ্ছে ক্যানবেরার 2XX কমিউনিটি রেডিও স্টেশন থেকে প্রচারিত সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান বাংলা রেডিও। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে কমিউনিটি ব্রডকাস্টিং ফাউন্ডেশন লিমিটেড ও বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরার সৌজন্যে। প্রতি সোমবার এই অনুষ্ঠান প্রচারিত হয় FM ব্যান্ড 98.3 MHz। আজ অনুষ্ঠান পরিচালনায় আছি আমি রাকিবুল শেখ। শ্রোতাবন্ধু, ক্যানবেরাতে বাংলাদেশের বহুল জনপ্রিয় ব্যান্ড সঙ্গীত গ্রুপ মাইলস এসেছিলেন গান পরিবেশন করতে। মাইলসের সকলের সঙ্গে আমার অনেকক্ষণ কথা হয়, অনেক প্রাণবন্ত আলোচনা হয় বাংলাদেশের সঙ্গীত নিয়ে, ব্যান্ড সঙ্গীতের ভবিষ্যৎ, ব্যান্ড সঙ্গীতের বর্তমান পরিস্থিতি নিয়ে। আপনাদের জন্য আমার আজকের পরিবেশনা তাদের সঙ্গে কথোপকথনের প্রথম অংশটি। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগবে। শ্রোতা বন্ধু, আজকের অনুষ্ঠানে থাকছে বাংলাদেশ থেকে আগত অতি জনপ্রিয় ব্যান্ড মাইলস। ওনাদের সঙ্গে আজকে আমরা এখানে সাক্ষাৎকার শুনব এবং ওনাদের বাজানো ইউটিউব থেকে নেওয়া কিছু গানও শুনব। মাইলস ব্যান্ড বাংলাদেশের একটি প্রথম সারির অতি পরিচিত এবং জনপ্রিয় ব্যান্ড গোষ্ঠী। মাইলস বর্তমানে অস্ট্রেলিয়াতে সফরে এসেছেন এবং ক্যানবেরাতে 7ই অক্টোবর শুক্রবার সন্ধ্যায় নিকোলসে সেন্ট জন পল টু কলেজে তাদের গান পরিবেশন করবেন। অনুষ্ঠানটির নামকরণ হচ্ছে ওয়েস্টপ্যাক মাইলস মিউজিক্যাল শো। এটি ক্যানবেরায় অবস্থানরত কিছু উৎসাহী বাংলাদেশি সাইদ আর সাইদের ডাকে কিছু প্রবাসী বাঙালি এই অনুষ্ঠানের আয়োজনের অনুপ্রেরণা যোগায়। তার সঙ্গে আরও কিছু ব্যবসায়ীও এর সঙ্গে উৎসাহিত হয়ে আসেন। এই অনুষ্ঠানে প্রতি টিকিটের $2 করে ক্যান্সার ফাউন্ডেশন অস্ট্রেলিয়ায় কিডস উইথ ক্যান্সার ফাউন্ডেশন অস্ট্রেলিয়া প্রদান করা হবে। শ্রোতা বন্ধু, আসুন আর কথা না বাড়িয়ে মাইলসের সঙ্গে পরিচিত হই, কথা বলি, ওনাদের কাছ থেকে শুনে নেই ওনাদের চলার কথা। শ্রোতা বন্ধু, আমাদের সঙ্গে আজকে আপনাদের জন্য সবাই উপস্থিত আছেন মাইলসের প্রতিটি সদস্য।
হামিন আহমেদ,
মানাম আহমেদ,
শাবিন,
জুয়েল,
সবাইকে বাংলা রেডিওর পক্ষ থেকে শুভেচ্ছা এবং প্রাণঢালা ভালোবাসা দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আপনাদের সবার কাছে আমার প্রথম প্রশ্নটাই হচ্ছে, আপনাদের এই ব্যান্ড শুরুর ইতিহাসটা যদি আমাদের সংক্ষেপে বলেন এবং তার সঙ্গে সঙ্গে আপনারা আজকের এই যে অবস্থানে এসেছেন, দর্শক প্রিয়তা অর্জন করেছেন, আপনাদেরকে আপনাদের ব্যান্ড একটা এখন ইন্ডাস্ট্রির মধ্যে একটা অনেক বড় জায়গা নিয়েছে, এই সফলতা সম্বন্ধে যদি আমাদের একটু কিছু বলেন।
ইতিহাস তো অনেক লম্বা, সুতরাং এটা এই অল্প সময়ে সবটা বলা সম্ভব না। বাট মাইলস ফর্ম হয়েছিল 1979। নামটা মানেটা যেটা দাঁড়ায় মাইলস, দ্য কনসেপ্ট ওয়াজ মাইলস অফ মিউজিক। আর যেহেতু ইটস অ্যান ইনফিনিট ট্রাভেল, সুতরাং মাইলস অফ কোর্স ডিপিক্টস দ্যাট ইনফিনিট ট্রাভেল। আর We started in 1979, our successor kotha jeta bolchen, we had lineup changes, music, type of music changes, all that happened. But successor, one of the main reason, I think we started for the love of music. আমাদের মিউজিক করার শুরুটা এবং এখন পর্যন্ত এই মাইলস নিয়ে যাই করছি না কেন, সেটা অ্যাকচুয়ালি ফর দ্য লাভ অফ মিউজিক। এবং এটা আমি মনে করি আমাদের সাফল্যের পিছনে একটা বড় অবদান। উই আর নট লুকিং এট শর্টকাটস, উই লাভ মিউজিক, উই লাভ ডুইং মিউজিক, এবং দ্যাটস হোয়াট ইজ অ্যাকচুয়ালি পুশিং আস।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরো জানতে চাইব আপনাদের সাফল্যের পথে আপনাদের পথটা কেমন ছিল? খুবই খুবই কঠিন পথ ছিল সেই 79 থেকে শুরু করে আজকের 2016, না এটা আপনারা যেরকম চেয়েছিলেন 79 ভেবেছিলেন যেরকম হবেন আজকে কি সেখানেই এসে পৌঁছেছেন আপনারা?
পথটা তো অ্যাজ ইউ নো যে ওভার টাইম এটা আমাদেরকে অ্যাকচুয়ালি ফ্যাক্ট অফ দ্য ম্যাটার হচ্ছে আমাদেরকে তৈরি করে নিতে হয়েছে, এবং অবস্টেকলস বলতে যেটা বোঝায় বা যা কিছু তৈরি করতে হয়েছে সেটাও অ্যাজ উই ওয়েন্ট অ্যালং আমাদের যেরকম নেসেসিটি ছিল, যেরকম প্রয়োজন ছিল সেভাবে তৈরি করে নিতে হয়েছে। কারণ বাংলাদেশে কোনো কিছুই রেডিমেড ছিল না, এটা একটা রেকর্ডিং স্টুডিও যেমন রেডিমেড ছিল না, লাইভ ইভেন্ট করার জন্য সাউন্ড সিস্টেম রেডিমেড ছিল না, গ্রহণযোগ্যতার ক্ষেত্রে একটা বড় অংশ মানসিকভাবে প্রস্তুত ছিল না। সুতরাং এই সবগুলো আমাদেরকে স্টেপ বাই স্টেপ পার হতে হয়ে আসছি, এবং উই কেপ্ট অন গোয়িং বিকজ আমরা জানতাম যে হোয়াট উই আর ডুইং ইজ হোয়াট উই ওয়ান্ট টু ডু।
অসংখ্য ধন্যবাদ। তার মানে আমরা একটা কথায় সিদ্ধান্ত আসতে পারি যে আপনারা একটা বড় প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন আজকের বাংলাদেশের বাংলা ব্যান্ড মিউজিকদের উৎসাহিত বা আজকের জনপ্রিয়তা আনার জন্য।
আমার মনে হয় প্ল্যাটফর্মটা ক্রিয়েট হয়েছিল স্বাধীনতার ঠিক পরপরই, বিকজ আমাদের উই মাস্ট মেনশন যে স্বাধীনতার পরে বাংলা রক পপ গানে যারা অবদান রেখেছে এবং যারা প্রথমে এটা শুরু করেছিল সেখান থেকে মাইলস হয়তো একটা বিশাল ভূমিকা রেখেছে। অনেক ছোটখাটো ব্যাপার আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট, আবার বড় কিছু কিছু ব্যাপার আছে যেটা ইম্পর্টেন্ট। এগুলো সবগুলোর ক্ষেত্রেই মনে হয় আমাদের একটা কনশাস ডিসিশন, একটা ইন্টেলিজেন্ট ওয়ে অফ ডুইং ইট, বা যেভাবেই বলেন একটা
প্রফেশনাল ওয়ে অফ
ডুইং ইট অর জাস্ট দ্য ড্রাইভ। সো উই কন্ট্রিবিউটেড ইন দ্যাট, এবং যেটা শুরু হয়েছিল সেটাকে একটা লম্বা পথ পেরোনোর ক্ষেত্রে মাইলসের একটা বড় অবদান আছে।
প্রেরণা
ব্যাঙ্ক সংগীত নিয়ে একটা কথা প্রচলিত আছে, বা এটা হয়তো বা বর্তমানের কথা নয়, অতীতের কথা, কিন্তু অনেক শ্রোতারও কথা একই, যে এটি একটি ভিন্ন ধারার সংগীত মাধ্যম ব্যান্ড মিউজিক, যেটা হয়তো বাংলাদেশের বা বাংলা প্রচলিত সঙ্গীতের সঙ্গে খুব একটা খাপ খেয়ে ওঠার মতো নয়। এখানে অনেক ধরনের যন্ত্র ব্যবহার করা হয়, অনেক ইলেকট্রনিক্স ব্যবহার করা হয়, যেগুলো হয়তো প্রচলিত বাংলা সঙ্গীতের সঙ্গে খাপ খাওয়ানো নয়। সেক্ষেত্রে খারাপভাবেও অনেকে বলে থাকেন এটা একটা অপসংস্কৃতি, কিন্তু আসলে নয়, সেটা আমরা সবাই জানি। আজকে জনপ্রিয়তা তা বলে দেয় যে এটা অবশ্যই কোনো অপসংস্কৃতি বা কোনো বাজে কোনো সঙ্গীত নয়, এটা খুবই জনপ্রিয়, খুবই ভালোবাসার সঙ্গীত। কিন্তু আপনাদের কাছ থেকে শুনতে চাই আপনাদের মতামত কি।
প্রশ্নটা অনেকাংশে সঠিক, এই সেন্সে যে শুরু যখন হয়েছিল এই ধরনের মিউজিক, যেটাকে আজকে ব্যান্ড মিউজিক বলি, যেটা আমরা আরেকভাবে বলতে চাই বাংলা রক, বাংলা রকের যে শুরু, যাত্রা শুরুটা, সেখানে সকলেই কিছুটা হলেও অপ্রস্তুত ছিল শ্রোতারা এই ধরনের মিউজিকের জন্য একসময়। কারণ যে কোনো নতুন জিনিসের গ্রহণ করতে, নতুন জিনিস গ্রহণ করতে কিছুটা সময় লাগে। তো বাঙালি শ্রোতারা যে ধরনের গান শুনে অভ্যস্ত ছিল ওই সময়টাতে, স্বাধীনতার পরপরই যে পরিবর্তনটা আসলো বাংলা মিউজিকে বাংলাদেশের পরিধির মধ্যে, সেটার জন্য অনেকেই প্রস্তুত ছিলেন না। কিন্তু যুব সমাজ, ইয়াং জেনারেশন কিন্তু খুব সাদরে, খুব কুইকলি, অল্প সময়ের মধ্যে এই ধরনের বাংলা গানকে খুব সহজে গ্রহণ করেছিল।
এটাকে আমরা বলতে পারি সংগীত মাধ্যমের কোন একটা অভাব থেকে এটার সৃষ্টি?
অভাব বলবো না, কারণ এটা সংগীত এমন একটা বিষয় যে এটা পরিবর্তনশীল সবসময়। এটা একটা আর্ট ফর্ম যেটা সবসময় ইভলভ করবে, তো ইভলভ করবে এবং সেটার ধারাবাহিকতাতে নতুন নতুন জিনিস সারা পৃথিবীতেই আসছে মিউজিকের। বাংলাদেশেও সেটা হয়েছে এবং আমরা শুরুর দিকে এটাকে অপসংস্কৃতি বলে আখ্যায়িত করা হয়েছিল, সেটা আমাদের ফেস করতে হয়েছে। এটাও অবস্ট্যাকলসগুলির, একটু আগে যে প্রশ্নগুলি করলেন, অবস্ট্যাকলসের মধ্যে এটা একটা বড় ধরনের অবস্ট্যাকল, যেখানে গ্রহণযোগ্যতাটাই একটা প্রশ্নের মুখে পড়ে। সেখানে সেটাকে ছাপিয়ে এগিয়ে যাওয়াটা ইজ আ বিগ চ্যালেঞ্জ, এবং সেটা যে আমরা করতে পেরেছি সেটা একটা হিউজ সাকসেস, বড় ধরনের সার্থকতা। এবং এখন গর্বের সাথে সকলে বলতে পারে যে ব্যান্ড সঙ্গীত বা বাংলা রক মেইন স্ট্রিম মূল ধারায় এসে পৌঁছেছে, এবং জনপ্রিয়তা বা কমার্শিয়াল অ্যাসপেক্ট থেকে চিন্তা করলে দিস ইজ দ্য মোস্ট কমার্শিয়ালি ভায়াবল ফর্ম অফ বাংলা মিউজিক।
অসংখ্য ধন্যবাদ। আমরা এখন অবশ্যই সকলেই স্বীকার করি ব্যান্ড মিউজিক তার নিজস্ব ধারায় পৌঁছেছে, তার সাকসেস আমরা আশা করি এবং সাকসেস আমরা দেখতেও পাচ্ছি। আর একটু কথা বলতে চাই আপনাদের সবার সাথেই, যে একটা ধারণাও আছে অনেকের যে যারা ব্যান্ড সঙ্গীতের সঙ্গে সঙ্গীত করেন বা যারা ভোকাল কণ্ঠ দেন, কণ্ঠশিল্পীরা, শ্রোতাদের পক্ষ থেকে বলছে, তাদের অনেকে ধারণা আছে বা ছিল যে অনেকে হয়তো মূল ধারার সঙ্গীত সম্বন্ধে খুবই অজ্ঞ। যদি আর একটু পরিষ্কার করে কথাটা বলতে চাই, সঙ্গীতের গ্রামার, সারাগামা পাদানিসা বা হারমোনিয়াম বাজানো বা এই বেসিক সঙ্গীত সম্বন্ধে হয়তো তাদের সেই ভোকালদের ভালো জ্ঞান নেই। আপনি একজন মাইলসের ভোকাল হিসেবে আমাদেরকে যদি বলেন এই ভুল ধারণাটি, আমাদেরকে যদি একটু আপনি আলোকপাত করেন কিরকম থেকে আমরা আজকে আসলে কোথায় আছি।
মানুষ ক্রিটিসাইজ করতে খুব পছন্দ করে, এটা আসলে সমালোচনাটা খুব সহজ এবং খুব সহজেই আসে, এবং যারা শ্রোতা তাদের জন্য খুব সহজ যে ড্রয়িং রুমে বসে নানা ধরনের বক্তব্য রাখা, এটা সহজ। কিন্তু যারা করছে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, কারণ এটা একটা আর্ট ফর্ম যেটার কোন বাউন্ডারির মধ্যে সীমাবদ্ধ না। অর্থাৎ মিউজিকটা প্রথমত বুঝতে হবে যে মিউজিকটা একটা কমিউনিকেশনের মাধ্যম। একটা খুব স্ট্রেট ফরওয়ার্ড যে গান গায় বলতে, যে খুব একটা গভীরতা নেই, খুব একটা একাডেমিক শিক্ষা নেই গানের ক্ষেত্রে, সেও কিন্তু একটা গান চমৎকারভাবে কমিউনিকেট করে মানুষের কাছে পৌঁছাতে পারবে, যেটা বড় ধরনের গ্রহণযোগ্যতা পাবে, এটাও কিন্তু হয়। সো মিউজিক ইজ নট অলওয়েজ অ্যাবাউট থিওরি, মিউজিক ইজ নট অলওয়েজ অ্যাবাউট একাডেমিক শিক্ষা, ইটস এ কমিউনিকেশনের মাধ্যম। আমি আমার গল্পটা যদি সুরের মধ্যে দিয়ে বলতে পারি, মানুষের কাছে সেটা যদি গ্রহণযোগ্যতা পায়, দ্যাট ইজ মাই সাকসেস। সুতরাং এটা যে বাধ্যতামূলক তা না। সুতরাং কথাটা কিছুটা আংশিক সত্যি হলেও ধরে নিতে হবে যে এটা গ্রহণযোগ্যতা অনেক দিক থেকে আসতে পারে। মানে লেস এডুকেটেড ইন মিউজিক ক্যান অলসো কমিউনিকেট ভেরি সাকসেসফুলি, এখন আমাদের কথায় আসি, আমাদের ক্ষেত্রে এই প্রশ্নটা বা আসার কোনো সুযোগ নেই, কারণ হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের কারণে। আমরা
পারিবারিক,
আমরা যে ঘরানায় বড় হয়েছি সেখানে শুদ্ধ সঙ্গীত এবং শাস্ত্রীয় সঙ্গীতের আশপাশ দিয়ে জন্ম থেকে বড় হয়েছি, সুতরাং এই ধরনের সঙ্গীতের সাথে আমাদের দেশীয় সত্যিকার অর্থে মডার্ন মিউজিকের পূর্বে যা ছিল সেটার সাথে সম্পৃক্ততা একেবারে জন্মের থেকে। সুতরাং এটা এটা এই পরিবেশে বড় হওয়াটাই একটা বড় শিক্ষা। তো সেখানে এইসব না জানার, বেসিক্স না জানার, ফাউন্ডেশন না জানার কোনো অবকাশ আমাদের ক্ষেত্রে অ্যাটলিস্ট নেই, বিকজ উই কাম ফ্রম আ ভেরি স্ট্রং মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ড।
তার সঙ্গে যখন কথা বলছিলাম উনি মিউজিক কমিউনিকেশনের উপর কথা বলছিলেন, কিভাবে একটা কথা, একটা গল্প, একটা 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 মেসেজ বা যে কোনো একটা জিনিস শ্রোতাদের কানের কাছে নিয়ে যাওয়া, তাদেরকে বোঝানো বা তাদের তারা জিনিসটাকে আকৃষ্ট হওয়া তার সেই কথাগুলোর মাধ্যমে। আমি জানি এখন আমি একটু কথা বলবো আপনার সঙ্গে মানাম ভাইয়ের সাথে, যে আপনি মিউজিক নিজে করেন, মিউজিকের জন্ম দেন, আপনি বলেন কোথা থেকে শুরু করেন আপনার মিউজিকের চিন্তাটা যখন একটা কথা পান হাতে।
বেসিক্যালি তার আগে একটু কথা বলে আসতে হয়, যেটা শাফিন একটু আগে বলল,
হামিনও বলেছে কয়েকটা কথা, যেখানে যে ফাউন্ডেশনটা আমরা যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি সেখানে আমাদের আমাদের দেশীয় সংস্কৃতির একটা ইনফ্লুয়েন্স কিন্তু আমাদের মধ্যে ছিল। আপনি খেয়াল করে দেখবেন মাইলসের যত বাংলা গান সেগুলোর মধ্যে মডার্নিজমটা কিন্তু আয়োজনে, গানের সুরে কিন্তু আমরা নিরেট বাংলা সুরে যেভাবে গান হয় সেভাবে গানগুলো করে থাকি সুর। তো গানের সুরগুলোর ক্ষেত্রে ভেরিয়েশনসটা হয় সেভাবে, এখানে হামিন আছে, সাবিন আছে, আমি আছি, আমরা যখন গানগুলো সুর করি আমাদের তিনজনের বেড়ে ওঠাটা একসাথে অনেক বছর, সো আমাদের শোনার লিসনিং হ্যাবিটটা একই রকম ছিল ওয়েস্টার্ন মিউজিকের ক্ষেত্রে। তো আমরা যখন ক্রিয়েটিভ কোনো ওয়ার্কে আসলাম, যখন আমরা কাভার সং করা বন্ধ করে দিয়ে বা কমিয়ে দিয়ে বা সেখান থেকে সরে এসে বাংলা গান যখন করা শুরু করলাম, তখন গিয়ে জিনিসটা অনেক এফেক্ট করলো। এফেক্ট করলো এইভাবে, একটা আইডিয়া ধরে ধরেন আমি একটা আইডিয়া নিয়ে আসলাম একটা গানের সুর, ওই সুরটা প্রথমে হয়তো সুরই করলাম, হয়তো লিরিক নাই, ওই সুরটা যখন আর দুজন শুনছে তখন তাদের একটা একটা ইনপুট আসছে ওখানে যে এই জায়গাটা এরকম হলে ভালো হয়, ওরকম হলে ভালো হয়। সেম ক্ষেত্রে অন্য আরেকজন যখন শাফিন একটা গান শুরু করছে বা হামিন একটা করছে, এখানেই ইউ আর ক্রিয়েটিং দ্য ভেরিয়েশনস বিকজ ইউ হ্যাভ গট থ্রি কম্পোজার্স। সো একটা ব্যান্ডে যখন তিনজনে মিলে শুরু করছে বা তিনজনে মিলে আইডিয়া ইনপুট দিচ্ছে তখন জিনিসটার ভার্সেটালিটিটা এমনি বেড়ে যাচ্ছে, ওয়ান। সেকেন্ড হচ্ছে লিরিকের ক্ষেত্রে আমরা কিন্তু প্রায়ত ক্ষেত্রে মানে বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করি নিজেরাই লেখার, আমাদের এমন অনেক গান আছে যেটা হামিনের লেখা বা শাফিনের লেখা, নিজেদেরই লেখা। দেখেন এটা একটা ক্রিয়েটিভ আর্ট, এটা আপনি প্ল্যান করে কোনো কিছু করতে পারবেন না। আমাদের গানের সুরগুলো বেশিরভাগ যেগুলো পপুলার গান আমরা করেছি বা যেগুলো পপুলার হয়েছে, ইন্ডিভিজুয়াল এক একজন হয়তো তিন মিনিট থেকে চার মিনিট ম্যাক্সিমাম পাঁচ মিনিটের মধ্যে শুটটা করে ফেলেছি।
আমাকে যদি জাদু গানের উদাহরণ দিয়ে বলেন, যেটা আমার একটা খুবই পছন্দের গান,
এ ব্যাপারে শাফিন বলতে পারবে বিকজ এটা ওর তার সুর। আমি আপনাকে অন্য একটা আইডিয়া বলছি, সেটা হচ্ছে যে সুরের ক্ষেত্রে আমাদের যেটা হয় ওটা ক্লিক করে, এটা কিন্তু একটা গড গিফটেড ব্যাপার। ইনস্টিটিউশনের অনেকে অনেক কিছু শিখতে পারে, যেমন একটা এক্সাম্পল দেই, একজন এমবিবিএস ডক্টর, সবাই এমবিবিএস ডক্টর কিন্তু দুই একজন নাম করেন, কেন? বিকজ ওনাদের প্র্যাকটিসটা বেশি হয়, পেশেন্ট প্র্যাকটিস বেশি করেন বলে ওনার ডায়াগনোসিসটা অন্যরকম হয়, তখন উনি হি কামস আপ, হিজ নেমস কামস আপ, হি ইজ এ ভেরি গুড ডক্টর। তো মিউজিকের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু আবার অন্যরকম, এখানে হচ্ছে এটা গড গিফটেড ট্যালেন্ট। দ্য মোর ইউ কালচার, দ্য মোর ইউ ডেভেলপ ইউর সেলফ অ্যান্ড ইউ গেট দ্য হ্যাবিট অফ ক্রিয়েটিং থিংস ইন এ ওয়ে, যেখানে আমার ব্যাপারে যেটা বলতে পারি সেটা হচ্ছে ব্যান্ডের পাশাপাশি আমি মিউজিক্যাল ফ্যামিলি থেকে এসেছি, আমার বাবা আই ওয়াজ গ্রোন আপ ইন এ মিউজিক্যাল ফ্যামিলি অ্যাজ ওয়েল, তো ইন্ডাস্ট্রিতে অন্য কাজগুলো করতে হতো, তো সব দিক থেকে যে গ্রুমিংটা হয়েছে সেই গ্রুমিংয়ে একটা শুরু করতে গেলে প্রথমে চিন্তাটা আসে যে এটা আমি কার জন্য করছি, আমার শ্রোতা কারা, তাদের কথা চিন্তা করে যে ওই শ্রোতার কতটুকু ভালো লাগবে। আই ক্যান বি এ মাস্টার অর জিনিয়াস বাট আমার সবকিছু এখানে দেওয়ার দরকার নেই, যতটুক শ্রোতা এনজয় করবে ততটুকু কত বিউটিফুলি আই ক্যান প্রেজেন্ট। সো দ্যাটস দ্য কনসেপ্ট, ইট ওয়ার্কস ফর অল ক্রিয়েটার্স, যারা গান শুরু করেন যে যারা গান শুনবেন তাদের কাছে কোন জিনিসটা ভালো লাগবে, প্রত্যেকের একটা স্পেশালিটি থাকে, মানে শেফের একটা স্পেশালিটি, আমার একটা, হামিনের একটা, আরও যারা আছে ব্যান্ডের তাদেরও আছে। তো এটা ওভার দ্য পিরিয়ডে যেটা হামিন বলেছে একটু আগে যে ডেভেলপ করছে, ডেভেলপ করতে 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 এক পর্যায়ে উই আর ডেলিভারিং অ্যাজ ওয়েল, এমন না যে আমরা একটা গান আগে করেছিলাম সেখানেই পড়ে আছি আর কোনো গান হচ্ছে না, আমরা কিন্তু একটার পর একটার পর একটা ওয়ান আফটার নাদার উই আর প্রডিউসিং হিট সংস। এটা তো আমরা কাউকে ইম্পোজ করছি না, জোর করছি না, পাবলিক শুনছে ভালো লাগছে, কেন ভালো লাগছে, বিকজ তাকে ভালো লাগার মতো আমি কিছু দিতে পারছি, তো সেটাই হচ্ছে আমাদের ক্রেডিবিলিটি, এই হচ্ছে ব্যাপার।
শ্রোতা বন্ধু, আমরা আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। বাংলা রেডিও আপনাদের কেমন লাগে জানালে আমরা খুশি হব। আপনাদের মতামত জানাবার ঠিকানা হল banglaradio@gmail.com। আমাদের অনুষ্ঠান ইন্টারনেটেও শোনা যায়, ঠিকানা www.banglaradio.org.au। শ্রোতা বন্ধু, আপনি যদি বাংলা রেডিও ক্যানবেরার ফেসবুক গ্রুপ অথবা ইয়াহু গ্রুপে যোগ দেন, তাহলে আমরাই আপনাকে আমাদের সাপ্তাহিক অনুষ্ঠানের খবর পাঠাতে পারি। তাছাড়া আপনারা বাংলা রেডিও ক্যানবেরাকে টুইটারও অনুসরণ করতে পারেন। আজকের অনুষ্ঠানে বাজানো মাইলসের গানগুলি ইউটিউব থেকে নেওয়া হয়েছে। আমাদের আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। আপনারা যে যেখানেই থাকুন সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও শান্তিতে থাকুন, এই কামনা করে আজ বিদায় নিচ্ছি আমি রাকিবুল শেখ। শুভরাত্রি।